ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরউদ্দিন। এখন বাংলাদেশে ভারতে শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এক ভয়ঙ্কর স্থিতি নিয়ে আজ রাতেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশের ক্রিকেট টিম।
রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই জহুরুল আলমের।
বাংলাদেশ সরকার ১,০০,০০০ উপর রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তরের যে পরিকল্পনা নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRW।
আর কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আসন্ন লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম।
তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে একনাগাড়ে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যার দায়ে সন্দেহভাজন আসামিকে আজ শনিবার সেখানকার আদালতে হাজির করা হয়। অস্ট্রেলিয়ার নাগরিক ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট, যে কিনা নিজেকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বলে দাবি করছে, তাকে দুজন সশস্ত্র প্রহরী ক্রাইস্টচার্চের আদালতে নিয়ে আসে। বিচারক তার বিরুদ্ধে হত্যার একটি অভিযোগ পড়ে শোনান। সন্দেহভাজন এই লোকটি আদালত ত্যাগ করার পর বিচারক বলেন, লোকটির বিরুদ্ধে এখন যদিও হত্যার একটি অভিযোগ রয়েছে, এটা অনুমান করা যুক্তিসঙ্গত হবে যে তার বিরুদ্ধে আরও অভিযোগ আসবে। তার সঙ্গী সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এটা বের করার চেষ্টা করছে যে তারাও যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা কতখানি সম্পৃক্ত। আজ সকালে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ন বলেন যে ট্যারেন্টের এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে যায় যখন তাকে ধাওয়া করা হয়। তার ইচ্ছে ছিল এই হামলা অব্যাহত রাখা। তিনি এই ব্যাপক গুলি চালনার ঘটনাকে সহিংসতার এক অসামান্য ঘটনা বলে অভিহিত করেন এবং এই বলে সংকল্প প্রকাশ করেন যে তারা তাদের মারণাস্ত্র বিষয়ক আইন পরিবর্তন করবেন। তিনি বলেন, ঘাতকদের হাতে ৫টি বন্দুক ছিল, যার মধ্যে ২টি ছিল আধা স্বয়ংক্রিয়, আর সবকটি অস্ত্রই ছিল বৈধভাবে কেনা। তিনি বলেন যে বন্দুকধারীরা কিংবা তাদের সন্দেহভাজন সঙ্গীদের কারো নামই নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার সন্দেহভাজনদের তালিকায় ছিল না। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সন্দেহভাজন ব্যক্তিকে চরম ডানপন্থী সহিংস সন্ত্রাসী বলে বর্ণনা করেছেন। গতকাল জুম্মার নামাজের সময় যখন শত শত নামাজি মসজিদে ছিলেন ঠিক তখন এই হামলা চালানো হয়। কর্মকর্তারা বলছেন ৪১ জন আল নূর মসজিদে নিহত হন এবং ৭ জন নিহত হন সেখান থেকে গাড়ি করে ১০ মিনিটের পথ লিনিউড মসজিদে। আহত ৪৮ জনের মধ্যে শিশুরাও রয়েছে। ওদিকে নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকধারীর গুলিতে দুজন বাংলাদেশি সহ ৪৯ জন নিহত হওয়ার ঘটনার পর ভয়ঙ্কর স্মৃতি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশের ক্রিকেট টিম। ক্রিকেটাররা অল্পের জন্য বেঁচে গেলেও তারা ট্রমায় আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এক ভয়ঙ্কর স্থিতি নিয়ে আজ রাতেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশের ক্রিকেট টিম। এক মহিলা দেবদূতের ভূমিকায় এগিয়ে না এলে তাদের ভাগ্যে কি ঘটত কে জানে। মসজিদের ভেতরে সন্ত্রাসীর বুলেট ৪৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে, আহত হয়েছেন আরও ৪৮ জন, এর মধ্যে ১১ জনের অবস্থা সংকটজনক। আর এই মসজিদেই বাংলাদেশের ক্রিকেটাররা নামাজ পড়তে যাচ্ছিলেন। রক্তে ভেসে গেছে শান্তির এই শহর ক্রাইস্টচার্চ। ক্রিকেটাররা অল্পের জন্য বেঁচে গেলেও ট্রমায় পেয়েছে তাদের। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনা করে ভবিষ্যতে বিদেশে পাঠানো হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস না পেলে কোনো দেশে টিম পাঠানো হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ক্রাইস্টচার্চ মসজিদের হামলায় ১০ বাংলাদেশি হতাহত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে মারণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহানুভূতি প্রকাশ করেছেন এবং নিউজিল্যান্ডের জনগণকে তাঁর প্রশাসনের তরফ থেকে সহযোগিতার কথা বলেছেন। তিনি এই হত্যাকাণ্ডকে জঘন্য হত্যার ঘটনা বলে অভিহিত করেছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টুইটারে অনুরূপ অনুভূতি প্রকাশ করে ধর্মবিশ্বাসীদের ওপর এই আক্রমণকে কড়া ভাষায় নিন্দে করেছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এই আক্রমণের কড়া নিন্দে জানিয়ে এটিকে ঘৃণার বিষদগার বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এই গুলি চালনার ঘটনাকে তাঁর কথায় সন্ত্রাসবাদী আক্রমণের মতোই ঘটনা বলে উল্লেখ করে এটিকে ঘৃণাজনিত আক্রমণ বলেছেন। বল্টন বলেন, যুক্তরাষ্ট্র এবং ওয়েলিংটনে নিজেদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং এই ঘটনার দিকে নিবিড় নজর রাখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও শুক্রবারের সংবাদ সম্মেলনে এই আক্রমণের নিন্দে জানিয়ে আমেরিকান জনগণের পক্ষ থেকে সমবেদনা ও প্রার্থনার কথা বলেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দ্য ব্লাসিও বলেছেন, ঠিক এই সময় কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি না থাকা সত্ত্বেও তিনি শহরের মসজিদগুলোতে পুলিশের উপস্থিতি বাড়াচ্ছেন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো আমেরিকার মুসলমানরাও নিউজিল্যান্ডের মসজিদে মুসলিমদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রযুক্তি বিষয়ক একজন মুসলিম আমেরিকান শাহেদ আমানুল্লাহ বলছেন যে মসজিদের ভেতর উগ্র ডানপন্থীর ওই গুলি চালনার দৃশ্য দেখার পর তিনি সারা রাত ঘুমোতে পারেননি। ওই আক্রমণকারীর রেকর্ড করা 17 মিনিটের ওই ভিডিও দেখে আমানুল্লাহ বলেন, এরকম আশঙ্কা আমাদের মাথার ভেতর ছিল কিন্তু সেটাই নির্মম বাস্তবতায় পরিণত হলো। ঘৃণা পোষণকারী অভিবাসন বিরোধী যে ম্যানিফেস্টো অনলাইনে পোস্ট করা হয়েছে তাতে ওই সন্দেহভাজন বন্দুকধারী বিশ্বব্যাপী মুসলিমদের উপর আরও হামলা চালানোকে উৎসাহিত করেছে এবং বলেছে যে সে আশা করছে সহিংসতা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের আরও অবনতি ঘটাবে। আমানুল্লাহ বলেন, গতকাল শুক্রবার মুসলিম আমেরিকানরা সারা দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজ পড়ার সময় ওই রকম ঘটনার অনুকরণ হতে পারে বলে তটস্থ ছিলেন, বিশেষত যেহেতু এখন সম্ভাব্য হামলাকারীদের হাতে আক্রমণের ভিডিও রয়েছে। এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ বলছে যে সহিংস উগ্রবাদীদের হাত থেকে স্বদেশ ভূমিকে রক্ষা করতে তারা যা সম্ভব সবকিছুই করছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে শুক্রবার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা কেয়ার বর্ধিষ্ণ ইসলাম আতঙ্ক শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব ধারণা এবং অভিবাসন বিরোধী বাগাড়ম্বরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে ইসলাম আতঙ্কবাদীদের ঘটনার কোনো রকম সংশ্লিষ্টতা জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বলছেন যে প্রেসিডেন্ট বারবার যে কোনো ধরনের ঘৃণা ও সহিংসতাকে নিন্দে জানিয়ে এসেছেন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবার অন্যান্য খবরাখবর। বাংলাদেশ সরকার কক্সবাজার জেলার আশ্রয়কেন্দ্র থেকে 1 লক্ষের ওপর রোহিঙ্গাকে বঙ্গোপসাগরের ভাসানচরে স্থানান্তরের যে পরিকল্পনা নিচ্ছেন তাতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি শুক্রবার তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এমন উদ্বেগ জানিয়ে বলেছে, রোহিঙ্গাদের জন্য ভাসানচর হবে কারাগার তুল্য। এতে বলা হয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা অবকাঠামো দেখাতে বাংলাদেশ সরকার কিছু কূটনীতিক ও অন্য বিদেশি কর্মকর্তাদের সেখানে নিয়ে যায়। বিবৃতিতে জানানো হয়েছে, গত জানুয়ারি মাসে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি ভাসানচর পরিদর্শন করে এসে বলেছেন, ওই দ্বীপটির বসবাসযোগ্যতা সম্পর্কে তার কাছে বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে। উল্লেখ্য, ইয়াংহি লি সম্প্রতি তার ভাসানচর সফরের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অবহিত করে সেখানে বঙ্গোপসাগরের ওই ক্ষুদ্র দ্বীপটির বসবাসযোগ্যতা নিয়ে তার সন্দেহ প্রকাশ করেছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র ও তালিবান বিদ্রোহীদের মধ্যকার আপোষ আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে শুক্রবার বলেছেন যে আফগানিস্তানের শান্তি এখন দ্বারপ্রান্তে রয়েছে। তালিবানের সঙ্গে ওয়াশিংটন প্রশাসনের এই প্রত্যক্ষ সংলাপ আয়োজনের জন্য ইসলামাবাদ সরকারকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে সাম্প্রতিক দিনগুলোতে এই আলোচনায় সত্যিকারের অগ্রগতি হয়েছে। আফগান সীমান্ত সংলগ্ন উপজাতীয় বাজাউর জেলায় এক বিশাল জনসভায় পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন যে তালিবানের সঙ্গে আলোচনা চলছে, ইনশাল্লাহ আফগানিস্তানে আমাদের ভাইয়েরা আগামী দিনগুলোতে শান্তিতে বসবাস করবেন। বিস্তারিত আর কিছু না বলেও মিস্টার খান জোর দিয়েই বলেন যে এই শান্তি প্রক্রিয়ার ফলে এই অঞ্চলে এবং বিশেষত আফগানিস্তানের জন্য স্থিতিশীলতা, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সাফল্য নিয়ে আসতে পারে, যার ফলে এই যুদ্ধবিধ্বস্ত দেশটি নিজের পায়ে দাঁড়াতে পারবে। রাশিয়া বলছে যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে তার উপযুক্ত জবাব তারা দেবে। 2018 সালে রাশিয়া যে ইউক্রেনের তিনটি জাহাজে আক্রমণ চালায়, ক্রাইমিয়ায় অধিগ্রহণ করে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে যেসব কর্মকাণ্ড করে, সেজন্যই রাশিয়ার ওপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। এই একটু আগে বিশ্ব সংবাদেই যেমনটি কিনা আপনারা শুনলেন যে দুঃসহ স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা। ওখানকার স্থানীয় এক মহিলার উপস্থিত বুদ্ধি এবং সহৃদয় অনুভূতিশীলতার বদৌলতে তারা মসজিদে গুলির ঘটনা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়ে যান। মসজিদে সন্ত্রাসীর বুলেটে 49 জন মারা যান, যাদের মধ্যে ছিলেন 3 বাংলাদেশীয়। এ সম্পর্কে আরও বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এক ভয়ঙ্কর স্মৃতি নিয়ে আজ রাতেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশের ক্রিকেট টিম। এক মহিলা দেবদূতের ভূমিকায় এগিয়ে না এলে তাদের ভাগ্যে কী ঘটত কে জানে। মসজিদের ভেতরে সন্ত্রাসীর বুলেট 49 জনের প্রাণ কেড়ে নিয়েছে, আহত হয়েছেন আরও 48 জন, এর মধ্যে 11 জনের অবস্থা সংকটজনক। আর এই মসজিদেই বাংলাদেশের ক্রিকেটাররা নামাজ পড়তে যাচ্ছিলেন। মাত্র 5 মিনিটের ব্যবধান, নিরাপত্তাহীন টিম বাসটি মসজিদের কাছাকাছি পৌঁছেছে, তখন ব্লাস্ট ফায়ার শুরু করে দিয়েছে সন্ত্রাসী। গুলিবিদ্ধ এক মহিলা ক্রিকেটারদের গতি রোধ করলেন, বললেন, দোহাই লাগে, ওদিকে পা বাড়িও না, আমার দিকে তাকাও। এরপর ক্রিকেটাররা দমলেন, তখন অনেক কিছু ঘটে গেছে, রক্তে ভেসে গেছে শান্তির এই শহর ক্রাইস্ট চার্চ। ক্রিকেটাররা অল্পের জন্য বেঁচে গেলেও ট্রমায় পেয়েছে তাদের। ক্রাইস্ট চার্চ বিমানবন্দর ত্যাগের আগে মুশফিকুর রহিম সংবাদ মাধ্যমকে বলেন, এই দুঃসহ স্থিতি কাটাতে কদিন লাগবে বলতে পারি না। ভারী অস্ত্রধারী পুলিশ বেষ্টিত হয়ে বিমানবন্দরে এলেও ক্রিকেটারদের চোখে মুখে ভয়ের চিহ্ন দেখা যাচ্ছিল। মুশফিক নিউজিল্যান্ডের প্রশংসা করেন, বলেন, পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড একটি। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনা করে ভবিষ্যতে বিদেশে পাঠানো হবে। প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের মসজিদে গুলির ঘটনা থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অল্পের জন্য রক্ষা পাওয়ায় শুকরিয়া আদায় করেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস না পেলে কোনো দেশে টিম পাঠানো হবে না। নিউজিল্যান্ডের নিরাপত্তায় ঘাটতি ছিল, সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টটি বাতিল করা হয়। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ICC বাংলাদেশকে কঠোর নিরাপত্তার একটি পরিকল্পনা পাঠিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ক্রাইস্টচার্চ মসজিদের হামলায় 10 বাংলাদেশি হতাহত হয়েছেন, এর মধ্যে 2 জন নিহত আর 3 জন নিখোঁজ রয়েছেন। এর আগের খবরে 3 জন বাংলাদেশির মৃত্যুর খবর প্রচার করা হয়েছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে নিউজিল্যান্ডের 2টি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত 49 জনের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করেছেন, তবে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ যে একটি ক্রমবর্ধমান হুমকি সে কথাটাও অবশ্য অস্বীকার করেছেন তিনি। এসব নিয়েই ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা প্যাটসি ওয়াই দা কুসওয়ারা এবং কংগ্রেশনাল সংবাদদাতা ক্যাথরিন জিপসনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে এবং একই সঙ্গে ক্যানবেরায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে কথা বলে আপনাদের রিপোর্ট শোনাচ্ছেন সহকর্মী সেলিম হোসেন।
ধন্যবাদ কবির ভাই। নিউজিল্যান্ডের ওই 2টি হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসন বিরোধী বিতর্ক আরও উস্কে উঠেছে বলে মনে করছেন সবাই। অভিবাসন বৃদ্ধির কারণে বর্ণবাদী অপরাধ বাড়ছে, এই বিতর্ককেও সামনে নিয়ে এসেছে। শুক্রবার বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল বিষণ্ণ একটি দিন। শুধু মুসলিম নয়, বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষের জন্যই ছিল বেদনার একটি দিন। সারা বিশ্বের সর্বত্রই শুক্রবারের জুম্মার নামাজে মসজিদগুলোতে নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ইসলামিক সেন্টারেও বিশেষ দোয়া করা হয়। জুম্মার নামাজ পড়তে আসা আমেরিকান মুসলিম সুহা মালিক নিউজিল্যান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে।
Everyone that like I was around was crying around me while listening to the khutbah, and I think like everyone just felt this like collective grief for every like all the victims in
Suha bolchilen masjide imamer khutba shune musollira shobai kandlen New Zealander hidaye bidarok ghotonay nihotoder jonno shobar ontori kandche duti masjide hamlar ghotonay je bondukdharike sandeho kora hoyeche সে অস্ট্রেলিয়ার নাগরিক, তাকে চরমপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের তরফে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে, ঘটনাকে জঘন্য বর্ণবাদী কাজ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলছিলেন এটি একটি ভয়ঙ্কর, ভয়ানক, অসম্মানজনক, ভীষণ বাজে কাজ। নিউজিল্যান্ডকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন বিশ্বব্যাপী যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ বাড়ছে এ কথা কিন্তু ঠিক নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেন,
I don't really, I think it's a small group of people that have very very serious problem.
তিনি বলছিলেন আমি সেটি মনে করছি না, আমি মনে করছি ক্ষুদ্র একটি দল যাদের খুব বড় ধরনের সমস্যা রয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। এফবিআইয়ের সাম্প্রতিক গবেষণা উপাত্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী অপরাধ বেড়েছে 17%। আমেরিকান মুসলিম অ্যাডভোকেসি সংগঠন কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনসের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এ প্রসঙ্গে কথা বলেন,
মিস্টার ট্রাম্প, ইউর ওয়ার্ডস ম্যাটার, ইউর পলিসিজ ম্যাটার, দে ইম্প্যাক্ট দ্য লাইভস অফ ইনোসেন্ট পিপল অ্যাট হোম অ্যান্ড গ্লোবালি।
নিহাদ আওয়াত বলছিলেন, জনাব ট্রাম্প, আপনার বক্তব্য, আপনার নীতি সবকিছুই সবার উপরে ব্যাপক প্রভাব ফেলে, যুক্তরাষ্ট্রে এবং গোটা বিশ্বের সাধারণ মানুষের জীবনের উপর অত্যন্ত বড় প্রভাব ফেলে আপনার বক্তব্য। নিউজিল্যান্ডের ঘটনায় বন্দুকধারীর সামাজিক মাধ্যমের পোস্টে উল্লেখ করেছে সে একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এবং অভিবাসন ও মুসলিম বিদ্বেষী। ওই ঘটনা নিঃসন্দেহে বর্ণবাদী হামলা বলে মন্তব্য করেছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির শিক্ষক জোনাথন ম্যাটজেল।
দিস শুটিংস আর এক্সট্রিম রিফ্লেকশনস অফ দ্য ইনক্রিজড রাইজ অফ হোয়াইট ন্যাশনালিস্ট রেটরিক।
বলছিলেন এই ঘটনা পরিষ্কারভাবে বলে দেয় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ বাড়ছে। যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত সবগুলো রাজ্যে শুক্রবার জুমার নামাজ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মিনেসোটার মিনিয়াপোলিসের একটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আমাদের সহকর্মী ক্যাথরিন জিপসন উপস্থিত ছিলেন। ইমামের খুতবার সময় বক্তৃতা ছিল হৃদয় স্পন্দন তোলার মতো বক্তব্য। ইমামের খুতবা যেমনটি ছিল, সোমালি আমেরিকান অধ্যুষিত ওই শহরটির মানুষেরা 2017 সালে মিনেসোটায় মসজিদে ঘটা বোমা হামলার ঘটনার কথা না ভুলতেই আবারও ভয়াবহ আরেকটি ঘটনা ঘটল নিউজিল্যান্ডে। এতে তারা স্তম্ভিত, শঙ্কিত, বাকরুদ্ধ। তাঁদের সঙ্গে জুম্মার নামাজের শরীক হন শহরের শেরিফ এবং তিনি নিরাপত্তার নিশ্চয়তা দেন।
Your job is to pray and be closer to Allah or God, and our job is to keep you safe.
বলছিলেন আপনাদের কাজ হচ্ছে প্রার্থনা করে যাওয়া, সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা, আল্লাহর কাছে যাওয়া, আর আমাদের কাজ আপনাদের নিরাপত্তা দেয়া। যুক্তরাষ্ট্রের সব মসজিদেই শুক্রবার বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল নিউজিল্যান্ডের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানকার নিউজিল্যান্ডের সর্বশেষ অবস্থা এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি যারা আছেন তাদের অবস্থা এবং বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকায় এখন ফিরে আসছেন তাদের সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তারেক আহমেদ। কালকে শেষ বিকেলের দিকে আমি তার সঙ্গে কথা বলেছি। জনাব তারেক আহমেদ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা নিউজিল্যান্ডে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পর কেমন আছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি আপনাদের ওখানকার?
অস্ট্রেলিয়াতে যেটা হয়েছে, বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা নিউজিল্যান্ডের ঘটনায় স্তম্ভিত। নিউজিল্যান্ডে গতকালকে ক্রাইস্ট শহরটা মোটামুটি ভাবে আইন শৃঙ্খলা বাহিনী আবদ্ধ করে রেখেছিল, মানুষের খুব একটা চলাচলের খুব একটা সুযোগ ছিল না। বাট এর মধ্যে থেকেও আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাইরা যে যার মতো করে চেষ্টা করেছে বিপদগ্রস্ত মানুষকে হেল্প করতে। আমরা বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা থেকে তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, কে কেমন আছে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি। যেটা হয়েছে যে এইরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়াতে সবাই স্তম্ভিত, নিজেদের আপনজন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে খুব কাছে থেকে ঘটনাটা দেখেছে, অনেকে অন্যজনের কাছে শুনেছে, বাংলাদেশ থেকে অনেকে খোঁজ খবর করছে। আমি গতকালকে রাতে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া টাইম ভোর 4টায় ফোন রিসিভ করেছি, কিছু আত্মীয় স্বজন আমার কাছে ফোনে যোগাযোগ করছে, তাদের যারা আহত হয়েছে বা এফেক্টেড হয়েছে তাদের ব্যাপারে খোঁজ খবর করেছে। তো সব মিলে সবাই একটু প্রথম অবস্থায় আতঙ্কিত আছে, বাট এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির হাতে নিয়ন্ত্রণে আছে, সবাই নিরাপদ বোধ করছে। সবাই নিরাপদ বোধ করছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের কথা আমাকে বলতেই হবে। খুবই ভাগ্যক্রমে বলবো, তারা অল্পের জন্য বেঁচে গিয়েছে, তারা পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে বলে তারা রক্ষা পেয়েছে। তারা সঙ্গে সঙ্গে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে পাশের খেলার মাঠে চলে গিয়েছিল এবং সেখানে একটা ড্রেসিং রুমে ছিল কিছুক্ষণ, তারপর নিরাপত্তা বাহিনী তাদেরকে তাদের হোটেলে ফেরত নিয়ে যায়। তারা ভালো আছে। আমাদের সঙ্গে ক্রিকেট টিমেরও কথা হয়েছে, ক্রিকেট টিমের ম্যানেজার খালিদ মাসুদ পাইলটের সঙ্গে কথা হয়েছে আমাদের হাই কমিশনার স্যারের,
এবং তারা দেশে ফিরে যাচ্ছেন।
তারা ফিরে যাচ্ছেন এবং নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে।
জি, আপনারা নিরাপদে থাকবেন এই কামনা করি। তারেক আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে এই সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক শ্রোতাদেরকে আবার একবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঢাকায় মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট শোনার জন্যে। মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় উপস্থিত বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের ওমর জাহেদ মাসুম প্রাণে রক্ষা পেয়ে গিয়েছেন। মতিউর রহমান চৌধুরী ব্যাখ্যা করছেন সে কথাই।
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় উপস্থিত বুদ্ধি খাটিয়ে বেঁচে গেছেন বাংলাদেশের ওমর জাহিদ মাসুম। কিশোরগঞ্জের মাসুম সন্ত্রাসীর ব্রাশ ফায়ারের সময় মরে গেছেন ভান করে মাটিতে শুয়েছিলেন। তাতে কি, বুলেটের তো কোনো দিক নেই, একটি ভুলের তার ঘাড় ঘেঁষে চলে যায়। এতে তিনি আহত হন, পুলিশ লাশ সরাতে গিয়ে দেখে তিনি বেঁচে আছেন। এরপর সোজা নিয়ে যায় হাসপাতালে। স্টুডেন্ট বিষয়ে মাসুম 2015 সালে সেখানে গিয়েছিলেন। এখন কাজ করেন একটি সুপার শপে, তার স্ত্রীও কাজ করেন। জুমার নামাজের পড়তে গিয়ে কি দেখলেন এই প্রতিনিধির কাছে তার একটি বর্ণনা দিয়েছেন। বলেছেন খুতবা পাঠ করছেন ইমাম সাহেব, মুসল্লিরা তখনও আসছেন, এর মধ্যে হঠাৎ একটা শব্দ শুনলাম, এরপর ঝাঁকে ঝাঁকে গুলির আওয়াজ।
আমি বাসার থেকে 1:45 থেকে রওনা দিয়েছি, 15-20 মিনিট মতন লাগে আমার মসজিদে পৌঁছাইতে। আমার বাসা থেকে মসজিদে ঢুকলাম, তো মসজিদে ঢুকার পরে তখন বসছি, আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি দ্বিতীয় কাতারে বসছি এক মসজিদে, মানে ঠিক ইমাম সাহেবের বরাবর, মানে মসজিদের বরাবর মসজিদের পিছনে পায়। তো ওই টাইমে আমার এক ফ্রেন্ড ছিল তখন বাংলাদেশি, মোহাম্মদ মুজাম্মদ, সে সম্ভবত মারা গেছে, ও তখন আমার সাথেই ছিল আর কি। তো এই মুহূর্তে আমরা দুজন কথা বলতেছিলাম, ও বলছে বাংলাদেশে যাবে, সেগুলো সেপ্টেম্বরে, তো আমারও প্ল্যান আছে আমি যাবো। আবার সেইভাবেই আমরা কথাবার্তা বলতেছিলাম আর কি, জব টব নিয়ে আরো অন্য কিছু। এর মধ্যে আপনার প্রায় তখন খুদ্া শুরু হবে, 1:00 বেজে গেছে, তখন ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব এসে আপনার উনি জাস্ট খালি খুদ্া দেওয়া শুরু করবে আর কি, মানে উনি আরবিতে কথা বলতেছে, এর মধ্যে ইংলিশে বলতো, তখন বলতো, তখনই আতঙ্কবাজির মতন আওয়াজ সাউন্ড হচ্ছিল পিছন দিক দিয়ে। তো মানুষজন সবাই দৌড়াদৌড়ি ছোট ছোটে করতে চায়, তো আমি এক সাইডে দৌড় দিয়ে এক সাইডে কি লে ডাউন হয়ে গেছি, শুয়ে গেছি মসজিদের ডান পাশের কর্নারে একদম। ও এসে এলাপথারে ফোর টাইম এসে চারবারের মতন এসে ভিতরে গুলি করছে এবং সবাইকে একটা একটা গুলি করে মানে ইনসিউ হওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাগ্যক্রমে আমি আসলে মানুষের চাপায় পড়ে গেছিলাম, আমার ডান পাশে ছিল একজন সোমালিয়ান ওল্ডম্যান, সে অলরেডি স্পট ডেড, সে আমার ডান পাশে ছিল এবং আমার বাম পাশে সম্ভবত আরেকটা সোমালিয়ান ছিল, ওটা মনে মারা গেছে। আর আমার পায়ের নিচে ছিল একটা বাচ্চা ছেলে সোমালিয়ান, 4 বছরের, কোরআনের হাফেজ ছিল। ওই ছেলেটাকে আমি দেখছি মানে মসজিদে যখন কোরআন শরীফ পড়তেছিল, 4 বছরের ছিল। তো 1:30 বাজে তো আপনার সংগ্রহ আসে না, কারণ 2টায় জামাত, তো সেক্ষেত্রে কেউ একটু আগে আসে, মানে একটু ক্লোজলি আসে, 2টার সাথে সাথে আসে, মানে সবাই একটু সবাই আস্তে আস্তে আসে আর কি। এই জন্য অনেক মানুষ মামা যায়নি আর কি, ওই সময় অনেক মানুষ ছিল না।
ওমর জাহিদ এখনো ভীত সন্ত্রস্ত, বাড়ির বাইরে বের না হতে বলেছে পুলিশ। এতে তিনি আরো সন্ত্রস্ত, তার কথা, এখানে আছি 4 বছর হলো, কখনো ভাবিনি এরকম পরিস্থিতির মুখোমুখি হব। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর স্বাভাবিক কারণেই পাশ্চাত্যের দেশগুলোতেও মুসলিম ধর্মাবলম্বীরা দারুণ একটা আতঙ্কের মধ্যে দিন গুনছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বাস। ওখানে রয়েছেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা ডক্টর মোহাম্মদ আবু নাসের রাজীব। আমরা এখন তাঁর সঙ্গে কথা বলছি টেলিফোনে। তো রাজীব, অনেকের সঙ্গেই তো আপনার কথা হয়েছে এ ব্যাপারে, কি বলছেন তারা?
ধন্যবাদ কবি ভাই। আমি গত যে আপনার মসজিদে হামলার পর অনেকের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আপনি যেমনটা বলছিলেন যে এখানে যারা মুসলিম জনগোষ্ঠী রয়েছেন তারা একটু আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ একটা মসজিদে আপনার নামাজ পড়া অবস্থায় 49 জন মানুষকে গুলি করে হত্যা করা, এত বড় সন্ত্রাসী ঘটনা আপনার মসজিদে এর আগে একটা কোনো পাশ্চাত্যে কোনো দেশে এর আগে ঘটেনি।
এবং একযোগে দুটো মসজিদে হামলা হয়েছে,
একযোগে দুটো মসজিদে হামলা করেছেন। এবং সাধারণত মনে করা হয় যে নিউজিল্যান্ড একটা শান্তিপ্রিয় দেশ, সেখানে ইমিগ্রেন্ট যারা, অভিবাসী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এর আগে কিন্তু ঘৃণার যে প্রকাশ সেটা সেরকম ভাবে দেখা যায়নি, এর ফলে মানুষ সবাই একটু আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি এর আগে গতকালকে আমি ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল সিটি স্যাক্রামেন্টোর একটি মসজিদ, সেই মসজিদের ইমাম আজিজের সঙ্গে কথা বলি। আমি আমাদের শ্রোতাদেরকে একটু শোনাতে চাই তিনি আমাকে কি বলেছিলেন।
জি অবশ্যই। জি রাজীব, আমরা এই শব্দটা খুব ভালো রেকর্ডিং না বলে আমরা ঠিক বুঝতে পারলাম না, আপনি বাংলায় একটু ব্যাখ্যা করে দেবেন এটা। কিন্তু এই সঙ্গে আমি একটা কথা যোগ করতে চাই। আপনি বললেন যে মনে করতাম আমরা যে নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশ, না আমরা এখনও মনে করি নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশ, নিউজিল্যান্ডের মানুষজনও শান্তিপ্রিয় মানুষ। এবং যে আততায়ীর কথা শোনা যাচ্ছে, যাকে সন্দেহ করা হয়েছে, সে নিজেও কিন্তু নিউজিল্যান্ডে বহিরাগত, সে নিউজিল্যান্ডের লোক নয় বলেই আমরা শুনেছি, তাই না?
অস্ট্রেলিয়ার বাসিন্দা।
জি জি জি, জি। তো গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় ক্যালিফোর্নিয়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কি ধরনের নেওয়া হয়েছিল?
প্রত্যেকটা মসজিদেই আপনার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মসজিদের বাইরে পুলিশ পাহারা ছিল, এবং এর বাইরে আপনার ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বড় শহর যেগুলো রয়েছে, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, স্যাক্রামেন্টো সহ অন্যান্য অনেক ছোট শহরে কিন্তু প্রচুর সংখ্যায় মসজিদ রয়েছে, এবং সেই সমস্ত মসজিদগুলোতে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, লোকাল শেরিফ ডিপার্টমেন্ট থেকে আর্মড গার্ড পাঠানো হয়েছিল। এর বাইরেও মসজিদ কর্তৃপক্ষ বেসরকারি নিরাপত্তা প্রহরীদের নিয়োগ করেছিল। এবং আপনার এর ফলে আরেকটা বিষয় আমরা দেখেছি যে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা নয়, মুসলিম কমিউনিটি যারা এখানে রয়েছেন, বিশেষ করে আপনার কাউন্সিল অন আমেরিকান মুসলিম রিলেশনস কেয়ার নামে যে সংস্থাটি রয়েছে, তারা মুসলমানদেরকে বলেছেন যে আপনারা এই যে গুলির ঘটনা, সন্ত্রাসী ঘটনার পরে আপনারা নিজেদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখবেন না, আপনারা আপনাদের স্বাভাবিক জীবন চালিয়ে যান। এবং কারণ যখন কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে, সন্ত্রাসীদের উদ্দেশ্যই থাকে হচ্ছে আপনাকে ভয় পাইয়ে দেয়া, আপনারা তারা যেন ভীত না হয়ে তাদের দিনের যে দৈনন্দিন কাজ তারা যেন চালিয়ে যান, সেটার একটা আহ্বান ছিল।
জি, আমরা নিউজিল্যান্ডের এই মসজিদ হামলার পর দেখেছি যে যুক্তরাষ্ট্র জুড়ে সর্বত্রই অন্যান্য ধর্মাবলম্বীরাও সহানুভূতির হাত বাড়িয়ে মুসলিমদের সমর্থনে এগিয়ে এসেছেন, রাজনীতিবিদরাও অনেকে এগিয়ে এসেছেন। ক্যালিফোর্নিয়াতে এই ব্যাপারে কি রকম দেখলেন?
ক্যালিফোর্নিয়া অবস্থাটা একই রকম যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোর মতো, একই রকম ক্যালিফোর্নিয়া বিভিন্ন শহরে আমি দেখেছি। যেমন আপনার লস অ্যাঞ্জেলেস শহরের সবচেয়ে বড় মসজিদটার নাম হচ্ছে ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, সেই মসজিদে গতকাল লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র এরিক কাস্টিডি তিনি দুবার পরিদর্শন করেছেন। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে
গতকাল যখন নামাজ হচ্ছিল তখন অন্য ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, শিখ ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, আপনার জুইশ ধর্মাবলম্বী, এরা সবাই মুসলমানদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন। অনেকে ইভেন নামাজের সময় তারা দাঁড়িয়ে থেকেছেন, নামাজের পেছনে তারা দাঁড়িয়ে অংশ নিয়েছেন। এবং একটা বড় সন্ত্রাসী ঘটনার পরে আমরা যেটা লক্ষ্য করছি, এর আগে যেটা দেখা যেত যে আপনার সবসময় কিন্তু এই ধরনের সন্ত্রাসী ঘটনার পলিটিশিয়ান, যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তারা নিন্দা জানাতেন। কিন্তু এবার নিন্দা জানানোর পাশাপাশি তারা একসাথে মুসলমানদের হাতে হাত ধরে বলছেন যে তোমরা এবং আমরা এক, যারা এরকম সন্ত্রাসী ঘটনা ঘটায় তাদের নিজেদের কোনো ধর্ম নেই, এবং ওই ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার যে বন্ধন, সেই বন্ধনের একটা বড় ধরনের বহিঃপ্রকাশ আমরা যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের মতো লস অ্যাঞ্জেলেস শহর এবং সান ফ্রান্সিসকো শহর এবং স্যাক্রামেন্টো শহরেও দেখতে পেয়েছি।
জি রাজীব, আপনার সঙ্গে একজন অতিথি রয়েছেন তানভীর চৌধুরী, তো আমরা উপসংহারে আপনার সঙ্গে এবং তানভীর চৌধুরীর সঙ্গে কথা বলবো। তার আগে আপনার জন্য একটা ছোট্ট জিজ্ঞাসা। বলা হয়ে থাকে লাকুম দিন আকুম ওয়া লিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই যে অর্গানাইজড রিলিজিয়ানের বক্তব্য, মন্দির, মসজিদ, চার্চ, সেনেগগ, মঠ, বৌদ্ধ বিহার, ইত্যাগার ইবাদতগা, উপাসনালয়, ক্রাইস্ট চার্চে রাস্তায় এক নারী এখন হিজাব সহ বের হতে ভয় পাচ্ছেন, এই যে পরিস্থিতি খাড়া করেছে, তাহলে আমরা কি মনে করতে পারি যে, আপনি তো সাংবাদিকতার বিষয়ে অধ্যয়ন করেছেন, অধ্যাপনা করেছেন, করছেন এখনও, তো আপনি কি মনে করেন আমরা কি প্রস্তর যুগে ফিরে যাচ্ছি, যে যেখানে প্রকাশ্যে ধর্মাচার পালন করা যাবে না, ঘরের ভেতরে লুকিয়ে ধর্মাচার পালন করতে হবে, আমরা কি সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি আবার?
আমি আশা করি যেন আমরা সেই দিনগুলোতে ফিরে না যাই, কিন্তু আপনি আমাদের সামনে যে উদাহরণগুলো তৈরি হচ্ছে তাতে এক ধরনের শঙ্কা হচ্ছে আমার, যে আপনার ওই শঙ্কাটা আমার মনেও জেগেছে যে আমরা কি তাহলে পিছিয়ে যাচ্ছি।
এটা আমার আমার শঙ্কা না, এটা ওই যে মহিলার কথা বললাম, আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, উনি শিউরে উঠেছেন এবং উনি বলছেন যে আমি হিজাবপুরে এখন ক্রাইস্ট চার্চের রাস্তায় বের হতে ভয় পাচ্ছি।
জি, আপনি যেরকম বললেন যে শঙ্কা, তার যে আপনার ঈশ্বরের সাথে প্রার্থনা, আতঙ্কে যেটা, সেটা কিন্তু শুধুমাত্র মুসলিমদের মধ্যেই কাজ করছে তা না, এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও কাজ করছে। এবং যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের পিটসবার্গ শহরের একটা সিনেগগে আপনার জুইশদের যে প্রার্থনালয়, সেখানে হামলা হলো, অনেক মানুষ মারা গেল। এর আগে সাউথ ক্যারোলাইনা স্টেটের চার্লসটনে একটা গির্জাতে হামলা হলো, এর আগে আপনার শিখদের উপাসনালয়ে, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে, বিভিন্ন জায়গাতে হচ্ছে
ধর্ম নির্বিশেষে। জি জি,
ধর্ম, জি, ধর্মের যে মূল মানি, আমার তো মনে হয় প্রত্যেক ধর্মই ভালোবাসার কথা বলে, কিন্তু যখন কিছু কিছু ধর্মাবলম্বী মানুষ, তারা মনে করে তারা ধর্মাবলম্বী, আমার কাছে মনে হয় না তারা ধার্মিক মানুষ, তারা যখন মনে করে যে তার ধর্ম শ্রেষ্ঠ, অন্যের ধর্ম তার ধর্ম থেকে একটু,
এই যে বৈষম্য, জি,
সমস্যাটা
তো। রাজীব, আমরা এখন একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি এই রিপোর্টিং এর, তো আপনি কি আপনার অতিথির সঙ্গে কথা বলবেন, তানভীর চৌধুরীর সঙ্গে?
জি, তানভীর চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
দর্শক শ্রোতা, তানভীর চৌধুরী আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ড শহরে, তিনি এই শহরে অনেকদিন থেকে থাকেন, যুক্তরাষ্ট্রে অনেকদিন ধরে বসবাস করছেন। তানভীর চৌধুরী, আপনি তো প্রতি শুক্রবারে জুম্মার নামাজে যান, গতকালও আপনি নামাজে গিয়েছেন, আপনি কি গতকাল যখন নামাজে গেলেন তখন ভিন্ন কিছু আপনার চোখে পড়েছে?
গতকাল যে কয়েকটা জিনিস ভিন্ন মনে হয়েছে, যে পুলিশের গাড়ির উপস্থিতি ছিল বেশি, বা সাধারণত পুলিশের উপস্থিতি সেরকম থাকে না, তো গতকাল পুলিশের উপস্থিতি ছিল, বিশেষ করে পুলিশের টহল গাড়ির উপস্থিতি ছিল, এবং আপনার লোকজনের মধ্যে কিছুটা অন্যান্য সময় অনেক গল্প করতে করতে বা খুব রিল্যাক্সড হয়েতে ঢুকেন, তো লোকজন অনেকটা কিছুটা সিরিয়াস মনে হয়েছে, মানে তার বডি, তাদের সবার বডি ল্যাঙ্গুয়েজ।
জি
ডক্টর, আপনি তো আপনার পেশাগত কারণেও অন্যান্য মানুষ, ধর্মাবলম্বী মানুষের সাথে কথা বলেন, এই ঘটনার পরে কি আপনি যাদের সাথে যখন কথা বলেছেন তারা আপনাকে কি বলছিল?
আমার সাথে যে দু একজনের কথা হয়েছে, যেমন আমার মেয়ের পিয়ানো টিচার, তিনি শ্বেতাঙ্গ, মিস সুজিত, তিনি যেমন নিজে থেকেই বললেন যে তিনি কি কতটা মর্মাহত এরকম একটি ঘটনার জন্য, এবং তিনি সমবেদনা জানিয়েছেন আমাদের কাছে, এবং তিনি একজন মানুষ হিসেবে বুঝতে পারছিলেন না যে কিভাবে জাস্ট মানুষের ধর্মের জন্য আরেকজন মানুষ এভাবে মানুষের প্রতি এতটা নৃশংস হতে পারে, এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে আসলে এটা খুবই বিক্ষিপ্ত চিন্তা এবং সাধারণভাবে মানুষের মধ্যে এরকম না, এবং আমেরিকার মানুষ সাধারণত অনেক বেশি টলারেন্ট এবং অ্যাকসেপ্টিং। এটা তিনি জাস্ট সহমর্মিতা প্রকাশ করেছেন এবং আমাদেরকে চেষ্টা করেছেন তার ভেতরটা বোঝানোর জন্য যে তিনি কতটা ব্যথা পেয়েছেন এই ব্যাপারে।
জি, অতিথি বক্তা তনবীর চৌধুরী এবং সে সঙ্গে আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা ডক্টর মোহাম্মদ আবু নাসের রাজীব, আপনাদেরকে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আমাদের এই রিপোর্ট এই পর্বে এখানে শেষ করতে হচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে, আমাদের কৃতজ্ঞতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এখন প্রসঙ্গান্তরে যাচ্ছি। ঢাকার আমেরিকান দূতাবাস এবং আমেরিকান চেম্বারের উদ্যোগে শুরু হয়েছে ইউএস ট্রেড শো। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
ঢাকার আমেরিকান দূতাবাস ও আমেরিকান চেম্বারের উদ্যোগে শুরু হয়েছে ইউএস ট্রেড শো। এতে অংশ নিয়েছে ব্যাংক, গার্মেন্ট, এক্সেসরিজ, খাদ্যপণ্য, কসমেটিক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ সময় মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের তথ্য তুলে ধরেন।
প্রিমিয়ার ব্যাংক এই ইউএস ট্রেড শোতে আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে দিতে চাচ্ছি। আমাদের যে ক্রেডিট কার্ড আছে এটা কিন্তু বেসিক্যালি ডুয়েল কারেন্সি, বা আমরা যে জিনিসগুলো দিচ্ছি এটা যেন সবাই ইউজ করতে পারে।
আমরা অলমোস্ট এভরি ইয়ার এই ফেয়ারে পার্টিসিপেট করে থাকি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের অনেক ক্লায়েন্ট, অ্যান্ড আমাদের আমরা খুব ভালো সাড়া পাচ্ছি।
আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি আমেরিকার থেকে ইম্পোর্ট করি নিজেরাই, আমরা কোনো লোকাল পারচেস করি না, যার কোনো এটা ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং 100% অরিজিনাল এবং ভেজাল মুক্ত। যদি কোনো প্রোডাক্টস আপনাদের প্রয়োজন হয় তাহলে একমাত্র ইউএস ফুড মার্টই এটা প্রোভাইড করতে পারে, বিকজ ইউএস ফুড মার্ট সরাসরি আমেরিকা থেকে আমদানি করে।
এই মেলার মাধ্যমে আমরা আরেকটা মেসেজ যে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের যে লিঙ্কেজ প্রোগ্রাম আছে বা সমঝোতা এমওইউ আছে, তো আমরা এখান থেকে স্টুডেন্ট ওইসব ইউনিভার্সিটিতে চাইলে যে কোনো স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি থেকে ওখানে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারে, তো এই ব্যাপারগুলো আমরা সহযোগিতা করি।
উই পার্টিসিপেট, উই হ্যাভ অ্যাট লিস্ট 4-6 বুথস অ্যান্ড টু প্রুভ আওয়ার কনজিউমার দ্য রিয়েল প্রোডাক্টস, অ্যান্ড উই আর সেলিং জর্ডানা মিলানি for the last 27 years. I think the Jordana Milani is number one product.
Amra basically Bangla Cat Caterpillar ke Bangladesh represent kore since last 15 years under the same management. Amra last 30 years dhori Caterpillar dealership niye kaj korchi. So ekhane shara pao bolte market er bibhinno industry bibhinno company theke lokjon ashe. আমাদের প্রোডাক্ট লাইন অনেক হিউজ, অ্যাজ ইউ নো যে মার্কেটে সবচেয়ে বেশি আপনার হেভি মেশিনারি, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন মেশিনারি, ক্যাটারপিলার সেল করে বা ইউজ হয়। সো ওই কোয়ারিগুলো মেলা থেকে আসে।
আমরা এই ট্রেড ফেয়ারে অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতে পেরে আমরাও আসলে খুবই হ্যাপি, এবং বিভিন্ন লোকজন আমাদের এখানে আসছেন, অনেক ট্রেডার আসছেন, অনেক গার্মেন্টস ওরিয়েন্টেড মানুষজন আমাদের কাছে আসছেন, তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছেন এবং আমাদেরকে অনেক ধরনের কোয়েশ্চেন করছেন। সো সব মিলিয়ে আমরা বলবো আমাদের এই প্রেজেন্স, তাদের কাছে যে আমাদের পরিচিতি, এটা আসলে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
এদিকে মেলায় আগত দর্শনার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এখানে আসার পর আমি জানতে পারছি যে স্টুডেন্টরা কীভাবে মানে বাইরে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আন্ডার গ্র্যাড হোক, পোস্ট গ্রাজুয়েশন হোক বা যে কোনো জায়গায়। তো ড্যাটস আমি এখানে যা কথা বললাম মানে ওদের এডুকেশন সিস্টেমটা এলেভেল ও লেভেল দেওয়ার পরে কীভাবে কী করতে হয়, ইভেন এখানে ইমিগ্রেশন এর লোকজনেরাও আছে, আপারাও আছে, ওনারাও খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে একবার যদি আপনি কখনো আমেরিকান অ্যাপ্লাই করার পরে যদি আপনি আপনাকে বলে যে সরি মানে এগেইন ট্রাই, আপনি না পান দ্যাট মিন্স B1 B2 হিসা, তো নেক্সট টাইম আপনি আবারও অ্যাপ্লাই করতে পারেন।
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আছে বা আপনার যে ফিক্সড ডিপোজিট আছে বা অ্যাসেট যেগুলো যা যাই আছে এগুলো ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে ফেস করবেন, আপনি আপনাকে ভিসা দেওয়া হবে অন দ্য বেসিস অফ দ্য ইন্টারভিউ, ইফ দে আর স্যাটিসফাইড টু গিভ ইউ দ্য ভিজিট ভিসা দে উইল ইস্যু।
আমি নিজেও একটু ইনফরমেশন নিলাম যে আমার আমি তো ওখানে গিয়েছিলাম, আমার ভিসা হয়েছিল, তারপর ভিসা আমার শেষ হলে কী হবে, আমি ভিসা করবো অ্যাপ্লাই করবো, আবার পিএইচডি বা এমএস করতে হলে মানে কি করতে হবে, এটা খুব হেল্পফুল আর কি।
এখানে এসেছি মূলত মানে মানে অরিজিনাল যাতে পাই আমরা জিনিসটা, পারফেক্ট যাতে থাকে। এমনি তো আমরা বাইরে থেকে কিনি, ওগুলো আমাদের ভেজাল থাকে, মানে দুই নম্বরটাই বেশি মিলে আর কি ভাগ্যে। তো এই জন্য এখানে আসছি যে এখানে যাতে ভালো ইয়েটা পাই, কোনো মানে নির্ভেজাল।
মেলায় আমেরিকান দূতাবাস তাদের ট্যুরিস্ট বিজনেস ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য সেবা দিচ্ছেন। এদিকে আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সস্ত্রীক ইউএস ট্রেড শোর বিভিন্ন স্টল ঘুরে দেখে তিনি বলেন,
Well, I'm really excited to be here for the 26th annual US Trade Fair. We have 74 booths representing 46 American companies. Many of the iconic American brands people tend to associate with America. So as you walk through, you instantly recognize the shape of the Coca-Cola bottle, right? And that's just shouts out the United States and what we're doing commercially. Pepsi's here, Cat, Mobil, you name it. So it's really exciting for us to be able to showcase American products, American technology, and American know-how. We expect a lot of foot traffic through the trade show today. The U.S. State Department runs to encourage students to study in the United States. We'll have a special program on business and tourist visas, a lot of questions behind that. And it's just a wonderful showcase and platform to talk about how U.S. business is contributing to the development of Bangladesh for the betterment of the people of our two remarkable nations.
ইউএস ট্রেড শোর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন তাদের পণ্যের প্রসার ঘটাতে পারবে, তেমনি বাংলাদেশের সাধারণ নাগরিকরাও পণ্য সেবা পাবে। এবছর এটি ইউএস ট্রেড শোর 26তম আসর, এতে অংশগ্রহণ করে 46টি প্রতিষ্ঠান। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার একেবারেই ভিন্ন প্রসঙ্গ, তবে অতীব গুরুত্বপূর্ণ। ডাক্তাররা বলছেন শিশুদেরকে, বাচ্চাদেরকে মিজলস বা হামের প্রতিরোধক টিকে অতি অবশ্যই দেওয়া দরকার। ক্যারল পিয়ারসনের রিপোর্টের বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
মিজলস অর্থাৎ বাংলায় আমরা যাকে হাম বলে থাকি, ইদানিংকালে এই মারাত্মক রোগ থেকে নিজেদের শিশুদের রক্ষা করার জন্য ডাক্তাররা অভিভাবকদের এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি শিশুকে যেন অবশ্যই এই টিকা দেওয়া হয় তারই ব্যবস্থা করতে বলছেন। যুক্তরাষ্ট্রে এই রোগটি সাধারণত যেসব শিশুরা প্রতিষেধক টিকা নেয়নি তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। বলা হচ্ছে যে 2000 সালে যদিও এই রোগটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল হয়ে গিয়েছিল, আবারও কিন্তু এদেশে এটি জোরদারভাবে ফিরে আসছে। শুধু ডাক্তারই নয়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের ভীষণভাবে আর্জি জানাচ্ছেন যাতে তারা তাদের শিশুদের এই টিকা দেওয়ার ব্যবস্থা করেন। 2019 সালের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটন রাজ্যে 50টি এবং টেক্সাস রাজ্যে 5 জনের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা শোনা গেছে, এবং বেশিরভাগ রোগী দেখা গেছে যে সেই সব শিশু যাদেরকে কোনো রকম প্রতিষেধক টিকা দেওয়া হয়নি। 19 বছর আগে যুক্তরাষ্ট্র থেকে মিজলস নামে এই রোগটি সম্পূর্ণভাবে নির্মূল করা গিয়েছিল। সম্প্রতি যেসব রোগী ধরা পড়ছে তারা কিন্তু সকলেই এই রোগটি অন্যান্য দেশ থেকে নিয়ে আসছে, এবং ইদানিংকালে এটি আরও দ্রুত গতিতে লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে ক্লিভল্যান্ড ক্লিনিকের থেকে ডক্টর ক্যামিলি সাবেলা জানাচ্ছেন যে
Measles is incredibly contagious. Once it gets around the community, it's very difficult because it's airborne.
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটির জীবাণু যেহেতু বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, এই রোগের আক্রমণ থেকে মুক্তি পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, এবং একবার এটি যদি কোনো লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে তবে তার থেকে রক্ষা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে 18টি রাজ্য আছে যেখানে সামাজিক, নৈতিক অথবা ধার্মিক কোনো কারণে যদি এই টিকা নিতে আপত্তি থাকে তাহলে অভিভাবকদের কোনো প্রকার জোর জবরদস্তি করা হয় না। কিন্তু ওয়াশিংটন রাজ্যের এই রোগটির মহামারীর কারণে স্বাস্থ্যকর্তারা কিছুটা নড়ে চড়ে বসেছেন। পিস হেলথ সাউথ ওয়েস্ট মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ডক্টর জেসন হ্যানলি বলেন যে যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত এলাকাগুলিতে যেসব পরিবারগুলি বসবাস করে তাদের শিশুদের সাধারণত এই প্রতিষেধক টিকা দেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না।
And spread throughout the country
তিনি আরো বলেন যে আমার এই ধারণাটা যেন সত্যি না হয়, তবে আমার মনে হয় এই কেন্দ্রবিন্দু ওয়াশিংটন রাজ্যে এই রোগের প্রকোপ আরো বাড়বে এবং এই রোগ খুব দ্রুত যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়বে। হিউস্টন, অস্টিন এবং সিয়াটলের মতো শহরগুলিতে যেখানে মানুষের রোগ প্রতিরোধকারী ক্ষমতাগুলি অনেক কম মাত্রায় লক্ষ্য করা যায়, সেই সব রাজ্যে কিন্তু এই রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। হিউস্টন শহরে দুটি শিশু এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বয়স দুবছরেরও নিচে। শল্য চিকিৎসক জেরেমি অ্যাডামস বলেন যে,
As the United States Surgeon General, I want everyone to know that the best protection against measles is getting vaccinated.
যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হওয়ার সুবাদে আমি এটাই সবাইকে জানাতে চাই যে এই রোগের আক্রমণ থেকে বাঁচবার সবথেকে ভালো উপায় হলো প্রতিষেধক টিকা নেওয়া। এই প্রতিষেধক টিকাটি শতকরা 100% কার্যকরী হয়ে থাকে এবং ডাক্তাররা বলেন যে প্রতিটি শিশুর অন্তত দুটি করে ডোজ নেওয়া দরকার। ক্লিভল্যান্ড ক্লিনিকের ডক্টর ক্যামিলি সাবালে আরো বলেন,
One dose of vaccine about 95% of children will become protected against measles. The reason that we give a second dose is because about 5% of those
এই প্রতিষেধক টিকাটির একটি ডোজ নিলে শতকরা 95% শিশুকে হামের আক্রমণ থেকে রক্ষা করা যায়। এবং দ্বিতীয় একটি ডোজ দেওয়ার কারণ হলো এই যে অনেক সময় এই অবশিষ্ট শতকরা 5% শিশুর ক্ষেত্রে প্রথম ডোজটি কোনো কাজ করে না, সুতরাং দুটি ডোজ দিয়ে শতকরা 99% শিশুকেই কিন্তু হামের আক্রমণ থেকে রক্ষা করা যায়। হাম রোগটি কিন্তু মানুষকে খুব তাড়াতাড়ি অসুস্থ করে ফেলে এবং বিশেষত অল্প বয়সের শিশুদের জন্য এই রোগটি খুব মারাত্মক হয়ে দাঁড়ায়। চিলড্রেন্স ন্যাশনাল মেডিকেল সেন্টারের ডক্টর রবার্ট ডেবয়সি বলেন,
One-third of those cases will end up hospitalized and that may be due to a variety of complications.
এই রোগে আক্রান্তের এক তৃতীয়াংশ রোগীকে অবশেষে হাসপাতালে ভর্তি হতে হয় এবং এর একটা প্রধান কারণ হলো এই রোগ থেকে নানান ধরনের উপসর্গ দেখা যায়। নিউমোনিয়া অথবা এনসেফালাইটিস কিংবা মস্তিষ্ক ফুলে যাওয়া ইত্যাদি উপসর্গগুলি কিন্তু মারাত্মক, কেননা এগুলি অনেক সময় পুরোপুরিভাবে মানুষকে বিকলাঙ্গ করে ফেলে। এই কারণেই চিকিৎসকেরা বারংবার অভিভাবকদের সচেতন করে বলছেন যে তারা যেন তাদের শিশুদের হামের প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা অবশ্যই করেন।
আর এবার আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব। মিতালির আসর, আপনাদের সঙ্গে কথা বলছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবলিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহেরা, তাহলে আজকে শুরু করা যায়। তবে প্রথমে চিঠি নয়, প্রথমে আমাদের টেলিফোন লাইনে আমাদের একজন শ্রোতা আছে, গাজীপুরে আছেন এবং অনেক সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে। তো মাসুম, লাইনে আছেন আপনি? হ্যালো, হ্যাঁ, ভালো আছি। সময় করে এত রাতে জেগে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ মাসুম। আমি প্রথমে জানতে চাইবো যে গাজীপুরে অনেক কাজকর্মই তো হচ্ছে, মাঝে মাঝে ছবি পাঠান আপনি, তো সেই কাজকর্মের কিছু অংশ যদি বলেন, ভিওএ ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে কি কাজ করছেন?
আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা এবং সেখানে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবে যারা আছেন, শ্রোতা বন্ধুরা বাংলাদেশের এবং বিদেশে যারা আমাদের এই বাংলা অনুষ্ঠান শোনেন, ভয়েস অফ আমেরিকা, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা বাংলাদেশে এবং বিভিন্ন অঞ্চলে ফ্যান ক্লাব করি, আমরা যে ভয়েস অফ আমেরিকার সাথে সংযুক্ত আছি, আমরা নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি, সেই সাথে আমরা সমাজের উন্নয়নমূলক কাজ করি, যেরকম ইতিপূর্বে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছি, বিভিন্ন প্রীতি ফুটবল ম্যাচ, ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা ধরনের খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি। সেই সাথে অল্প কিছুদিন এর মধ্যেই আমরা আরেকটি নতুন খেলা উদ্বোধন করব, সেটা একটি মডেল খেলা বাংলাদেশের এই স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে খেলার প্রবণতা বৃদ্ধি করা, যাতে নেশা এবং মাদক থেকে এরা দূরে থাকতে পারে। আপনাদের সৌজন্যে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের পক্ষ থেকে গাজীপুর থেকে আমরা মেয়েদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েদের নিয়ে ফুটবল টিম গঠন করেছি। ইতিমধ্যে আমরা কয়েকটি খেলা খেলেছি, সামনে একটি বড় আকারের খেলা আছে জেলা পর্যায়ে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ,
যদি এই বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা যায় তাহলে একটা চমৎকার বিষয় হবে।
হ্যাঁ নিশ্চয়ই, আর বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং নদীপথ যতটা ভালো হবে ব্যবসা বাণিজ্যের তত উন্নতি হবে। হ্যাঁ, তাছাড়া মানুষ তো ব্যবহার করে পানি,
পানি তো প্রয়োজন, আর নদী ভরাট করে দিলে সেটা পরিবেশ
পরিবেশের জন্য
খুবই খারাপ।
এছাড়াও যেটা আগে বললেন মাঝের যে মেয়েদের জন্য সকার খেলা, এটা তো বেশ ভালো উদ্যোগ,
কারণ আজকাল ক্রিকেট সবই অনেক মানে উৎসাহিত করা হচ্ছে সরকারি বেসরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে আমরা দেখছি।
তবে খেলাধুলা আজকাল তো পড়াশোনার চাপে খেলাধুলাও বাচ্চারা করতে পারে না এবং জায়গাও কম,
পায় না জায়গাও কম, সুযোগ সুবিধা পায় না। তো মাসুমুল্লাহ মাজেদ, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আর কিছু যোগ করার আছে?
হ্যাঁ, আপনাদের একটি জিনিস জানাতে চাই যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে প্রাইমারি লেভেলে মাধ্যমিক লেভেলে শেখ ফজলুর রহমান নাসা মসজিদ ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু কাপ, তারপরে এরকম বিভিন্ন খেলাধুলা ইতিমধ্যেই অনেক জায়গায় হচ্ছে, চলমান আছে। সেই সাথে বয়সে আমেরিকা ফ্যান ক্লাবের উদ্যোগেও আমরা নিজেদের মতো করে প্রীতি ফুটবল ম্যাচ, সেই সাথে আমরা কিছু মাঠও সিলেক্ট করছি গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে এবং স্থানীয় মাঠেও আমরা এই খেলাধুলা করতেছি, ছেলে মেয়েরা উভয়ই এই খেলায় আগ্রহ সৃষ্টি করছে।
এটা তো খুবই ভালো কথা, আপনারা এই উৎসাহ যোগাবেন এবং ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের মাধ্যমে সেগুলো করবেন, এটাই আশা করছি। আগামীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। আজকে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এবারে তাহেরা চিঠির দিকে নজর দেওয়া যাক।
এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন দীপক চক্রবর্তী, হাজরাডাঙ্গা ফুলবাড়ি পঞ্চগড় বাংলাদেশ থেকে লিখেছেন, নমস্কার জানিয়েছেন এবং লিখেছেন যে এটাই তার প্রথম ইমেল, পেলাম কিনা জানাতে বলেছেন। হ্যাঁ ভাই, আপনার ইমেল পেয়েছি।
প্রায় আমাদের টেলিফোন
হ্যালো ওয়াশিংটনে কিন্তু
প্রতি
সপ্তাহে ফোন
করে থাকে।
হ্যাঁ নিশ্চয়ই, এবং আপনি এই ইমেলের মাধ্যমেই আমাদের কিন্তু প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, আর আপনার যদি মিতালি আসরে কিছু জানার থাকে সেটাও আপনি লিখে পাঠাতে পারেন, তাহলে আমরা আলোচনা করতে পারবো। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য।
এর পরের ইমেলটি পাঠিয়েছে মোহাম্মদ সোহেল রানা হৃদয়, সাধারণ সম্পাদক ভয়েস অফ আমেরিকা লিসনার্স ক্লাব ঢাকা, আর প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাব, আর সেনানিবাস ঢাকা থেকে লিখছেন। আর তিনি লিখেছেন যে আপনারা জেনে খুশি হবেন, আমাদের ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য নানা ধরনের কার্যক্রম করে যাচ্ছি। তো এবারে তারা 9 মার্চ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিটিং রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই যাকে ঘিরে অনুষ্ঠানটি ছিল। তিনি হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কবি শহীদ কাদরীর স্ত্রী, বেতার কর্মী, লেখিকা, অনুবাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুন নেসা পেয়ারি। এককালে তিনি বাংলাদেশ বেতারে খুব মানে কাজ করতেন, তৎপর ছিলেন, তারপরে তিনি জার্মানিতে চলে যান নাজমুন নেসা পেয়ারি। তো তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এই ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়, তারা অনেক কিছু আলোচনা করেছেন বাংলার সাহিত্যে নাজমুন নেসা পেয়ারির বিশেষ অবদানের জন্য, এই ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননাও দিয়েছেন আপনারা, চমৎকার বিষয়। এবং তারপরে আপনারা ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন বেতার এবং অন্যান্য কর্মরত নানান ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেছেন, ধন্যবাদ ভাই। আপনারা এই ধরনের মানে অনুষ্ঠান করবেন আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই দেশে আমরা কেউ গেলে, আমাদের মধ্যে থেকে যদি কেউ যায়, তো আপনাদের সাথে দেখা হবে, সেটাই আশা করছি।
হ্যাঁ, আমরা তো সবসময় চেষ্টা করি যে আমাদের শ্রোতা বন্ধু যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার এবং তাদের সঙ্গে মিলিত হয়ে সরাসরি কথাবার্তা বলার।
তাহলে এবার চট করে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে উঠতে হয়।
বেশ, এর পরের চিঠিটি লিখেছেন, এটিও ইমেল, নূর আলম, সভাপতি ইন্টারন্যাশনাল রেডিও ফ্রেন্ডস ক্লাব অ্যান্ড লাইব্রেরি, নাভারন রেলবাজার, যাদবপুর, সারসা, যশোর থেকে। লিখেছেন শামীমউদ্দিন শ্যামল, কৃষ্ণপুর, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিজালের আসর আজ এ পর্যন্তই।
নিউজ থিম শুনেই বুঝতে পাচ্ছেন এখন পৌঁছে গেছি প্রান্তিক পর্যায়ে। শুনুন শিরোনাম সংবাদ।
ধন্যবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে এক নাগাড়ে গুলি চালিয়ে 49 জনকে হত্যার দায়ে সন্দেহভাজন আসামিকে আজ শনিবার সেখানকার আদালতে হাজির করা হয়। অস্ট্রেলিয়ার নাগরিক 28 বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট, যে কিনা নিজেকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বলে দাবি করছে, তাকে 2 সশস্ত্র প্রহরী ক্রাইস্টচার্চে আদালতে নিয়ে আসে। বিচারক তার বিরুদ্ধে হত্যার একটি অভিযোগ পড়ে শোনান। ওদিকে আজ সকালে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন যে ট্যারেন্টের এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে যায় যখন তাকে ধাওয়া করা হয়। তার ইচ্ছে ছিল এই হামলা অব্যাহত রাখা। তিনি এই ব্যাপক গুলি চালনার ঘটনাকে সহিংসতার এক অসামান্য ঘটনা বলে অভিহিত করেন এবং এই বলে সংকল্প প্রকাশ করেন যে তারা তাঁদের মারণাস্ত্র বিষয়ক আইন পরিবর্তন করবেন। এদিকে ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে মারণাঘাতী হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহানুভূতি প্রকাশ করেছেন এবং নিউজিল্যান্ডের জনগণকে তাঁর প্রশাসনের তরফ থেকে সহযোগিতার কথা বলেছেন। তিনি এই হত্যাকাণ্ডকে জঘন্য হত্যার ঘটনা বলে অভিহিত করেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টুইটারে অনুরূপ অনুভূতি প্রকাশ করে ধর্মবিশ্বাসীদের ওপর এই আক্রমণকে কড়া ভাষায় নিন্দে করেছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এই আক্রমণের কড়া নিন্দে জানিয়ে এটিকে ঘৃণার বিষদগার বলে উল্লেখ করেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো আমেরিকার মুসলমানরাও নিউজিল্যান্ডের মসজিদে মুসল্লিদের উপর হামলার উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ এরই মধ্যে বলেছে যে সহিংস উগ্রবাদীদের হাত থেকে স্বদেশভূমিকে রক্ষা করতে তারা যা সম্ভব সবকিছুই করবে। আসন্ন লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আবারও উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র সরঞ্জাম। রাজ্যের বাঁকুড়া জেলার খাগড়া মহকুমার ইন্দুরপুর সার্কেল ইন্সপেক্টর গোপন অভিযান চালিয়ে বেশ কয়েকটি সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট, কলকাতা থেকে।
ইন্দুরপুর পুলিশ সূত্রের খবর, বগাগ্রামে সীতারাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার হয়েছে। এরপরই সীতারাম মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দেশে লোকসভা ভোটের আর এক মাসও বাকি নেই। জেলায় জেলায় নিরাপত্তা জোরদার হয়েছে, বেড়েছে পুলিশি অভিযান ধরপাকড়। সংশ্লিষ্ট গ্রাম থেকে এই বেআইনি অস্ত্র উদ্ধারের পর পুলিশের অনুমান, নির্বাচনের মরশুমে জেলায় নাশকতার ছক্কষা হয়েছিল। এই ঘটনার পর থেকে জেলা জুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র ও তালিবান বিদ্রোহীদের মধ্যকার আপোষ আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে শুক্রবার বলেছেন যে আফগানিস্তানের শান্তি এখন দ্বারপ্রান্তে রয়েছে। তালিবানের সঙ্গে ওয়াশিংটন প্রশাসনের এই প্রত্যক্ষ সংলাপ আয়োজনের জন্য ইসলামাবাদ সরকারকে কৃতিত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে সাম্প্রতিক দিনগুলোতে এই আলোচনা সত্যিকারের অগ্রগতি হয়েছে।
আজকের এ অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজকের দায়িত্ব পালন করলেন জয়তি দাশগুপ্ত। ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। স্টুডিওর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন। তো ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.